ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৩:৩০। আমাদের শান্ত আসর শুরু হলো। ইজাজ বেইন হিউসেন সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে আজ থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অগস্টের প্রথম ১৭ দিনেই জুলাই মাসের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে।
ঢাকা থেকে জহুরুল আলমের একটি রিপোর্ট।
বাংলাদেশের কুমিল্লা জেলায় রোববার একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং অপর ২০ জন আহত হয়েছেন।
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া হাজারাদের এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৬৩ জন নিহত এবং ১৮৩ জন আহত হয়েছেন। ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা হামলার দায় স্বীকার করেছে। আফগান অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি ঘটনা নিশ্চিত করে বলেছেন, নিহত এবং আহতদের অনেকেই নারী ও শিশু। জাতিসংঘ ওই হামলাকে আফগান শিয়াদের বিরুদ্ধে চলমান নৃশংসতা আখ্যা দিয়ে বলেছেন, জাতিসংঘ এর আগেও ওই সম্প্রদায়ের উপর অনেক নির্যাতন রেকর্ড করেছে। আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন ইউএনএএম এর প্রধান তাদামিচি ইয়ামামোতো বলেছেন, অসামরিক নাগরিকদেরকে লক্ষ্য করে ওই হামলা সত্যিকারভাবেই জঘন্য কাজ। এই হামলা কাপুরুষোচিত এবং সন্ত্রাসী ঘটনা। কাবুলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন বাস এক টুইটে হামলার নিন্দা জানিয়ে একে ভয়ানক দুষ্কর্ম বলে আখ্যা দিয়েছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার নিন্দা জানিয়ে একে অমানবিক ঘটনা মন্তব্য করে এ ধরনের ঘটনা বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য শীর্ষ নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করছেন। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে অসামরিক মানুষদের উপর এটি সবচেয়ে বড় হামলা। তালিবান ওই হামলার নিন্দা জানিয়ে বলেছে, নারী এবং শিশুদের উপর এই হামলা নৃশংস বিষয়, এটি একটি নিষিদ্ধ এবং অনৈতিক কাজ। হংকংবাসীদের গণতন্ত্রের আন্দোলন ১১ সপ্তাহে পড়েছে। রবিবার প্রবল বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা হংকংয়ের বিভিন্ন রাস্তায় মিছিল করেছেন। হংকংয়ের ওপর চীনের নিয়ন্ত্রণ শিথিল করবার দাবি তোলেন তারা। সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট নামের একটি সংগঠন গোটা আন্দোলনটির নেতৃত্বে রয়েছে। রবিবারের বিক্ষোভকে তারা যৌক্তিক ও অহিংস আন্দোলন আখ্যা দিয়েছেন। গত সপ্তাহে বিক্ষোভে পুলিশি অভিযান হলে আন্দোলন সহিংস রূপ নেয়। হংকং বিমানবন্দর দখল করেন আন্দোলনকারীরা এবং শত শত ফ্লাইট বাতিল হয়ে যায়। হাজার হাজার আন্তর্জাতিক রুটের যাত্রী আটকে পড়ে। পরে আদালত তাদেরকে সীমারেখা টেনে দেয় এবং বিমানবন্দর পুনরায় চালু হয়। ২৮ বছর বয়সী এক হংকংবাসী বলেন, বর্তমানের প্রধান বিষয় শান্তি প্রতিষ্ঠা। আমরা দেখাতে চাই যে আমরা সরকারের মতো নয়, মুক্তির জন্য যুদ্ধ আমরা করে যেতে চাই। ১১ সপ্তাহ আগে হংকংয়ে এক্সট্রাডিশন বিল নামে একটি প্রস্তাবিত আইন, যার মাধ্যমে বিচারার্থে চীনের কাছে প্রত্যর্পণের বিধি ছিল, তা বাতিলের দাবিতে শুরু হয়েছিল ওই আন্দোলন। পরে তা গণতন্ত্র আন্দোলনের রূপ নেয়। বাংলাদেশে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সরকারের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, জুলাই মাসের তুলনায় চলতি আগস্ট মাসের প্রথমার্ধে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। এনি রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, জুলাই মাসের তুলনায় চলতি আগস্ট মাসের প্রথমার্ধে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। ওই বিভাগ বলছে, তাদের হিসেব অনুযায়ী আগস্ট মাসের ১৭ তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩,১৫ জনে, আর পুরো জুলাই মাসে এই সংখ্যা ছিল ১৬,২৫৩ জন। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডাক্তার সানিয়া তাহমিনা বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আগামী ৭ দিন চ্যালেঞ্জিং হবে, কারণ আবহাওয়া অনুকূলে নয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গুর বিস্তারকে একটি বড় সংকট হিসেবে উল্লেখ করে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর সহ সবস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রোববার নিজ কার্যালয়ে এক বৈঠকে এই পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১,৭০৬ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে ৩ দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। জহুরুল আলমের রিপোর্ট।
ভারতের বর্তমান বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। সফরকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আগামী অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লি সফর সহ কানেক্টিভিটি, দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা সহ সকল অভিন্ন নদ নদীর পানি বন্টন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন এ মাসেই শুরুর খবর এলেও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক রোববার সাংবাদিকদের কাছে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে তিনি বলেন, বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া যা যেকোনো সময় শুরু হতে পারে। সম্প্রতি মিয়ানমারের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী 22 আগস্ট প্রায় 3,500 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার দিন ঠিক হয়েছে। তবে গত বছর নভেম্বরে বাংলাদেশ প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি নিলেও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে রোহিঙ্গাদের মনে আস্থা না ফেরায় তারা কেউ ফিরে যেতে রাজি না হওয়ায় সেই পরিকল্পনা ঝুলে যায়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জহুরুল আলমেরই আরও একটি রিপোর্ট। বাংলাদেশের কুমিল্লা জেলায় রোববার একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 7 জন নিহত এবং অপর 20 জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, জেলার জামতলি নামক স্থানে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে। এদিকে যাত্রীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন যাত্রী কল্যাণ সমিতি রোববার এক সংবাদ সম্মেলনে বলেছে, ঈদ উল আজহার আগে ও পরে মাত্র 13 দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সড়ক, নৌ ও রেলপথে 244টি দুর্ঘটনায় মোট 253 জন নিহত এবং অপর 908 জন আহত হয়েছেন। সমিতির মহাসচিব মোজাম্মেল হক জানিয়েছেন, মোট নিহতদের মধ্যে শুধু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 244 জন এবং আহত হয়েছেন অপর 866 জন। তিনি বলেন,
যে যানবাহনটি আগে নিয়ে চলেছে তাতে কিন্তু আমরা রেস্ট দিতে পারিনি। এই যানবাহনটিকে যেমন বিরতি দেওয়া যায়নি, ওই চালক গুলোকেও কিন্তু বিরতি দেওয়া যায়নি, যে কারণে ঈদের আগে চেয়ে ঈদের পরে দুর্ঘটনা বেশি হয়েছে।
মোজাম্মেল হক বলেন, ঈদের আগে যেভাবে প্রশাসনের মনিটরিং ছিল, ঈদের পর তা না থাকায় দুর্ঘটনার মাত্রা বেড়ে গেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আজ রবিবার হরিয়ানার পঞ্চকুলায় এক সভায় কাশ্মীরে 370 ধারা বিলোপ নিয়ে পাকিস্তানকে বার্তা দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য 370 ধারা বিলোপ করা হয়েছে। জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
হরিয়ানার সংশ্লিষ্ট সভায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আমাদের প্রতিবেশী দেশ এ নিয়ে দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বলেছে কাশ্মীর নিয়ে ভুল করেছে ভারত। আমরা বলছি, এবার যদি পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে কথা হয় তাহলে কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই, তবে জঙ্গি মদত বন্ধ করতে হবে পাকিস্তানকে। আজ রবিবার হরিয়ানার পঞ্চকুলায় সভায় একথা সাফ জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানকে নিশানা করে এদিন রাজনাথ সিং বলেন, আমরা 370 ধারা বাতিল করলাম আর প্রতিবেশী দেশ দুর্বল হয়ে গেল, ওরা এখন দুনিয়ার বিভিন্ন দেশে ছোটাছুটি করছে। সংশ্লিষ্ট সভায় দেশের বিরোধীদেরও আক্রমণ করেন রাজনাথ সিং। তিনি বলেন, বিরোধীরা বলে বেড়াতো বিজেপি 370 ধারাকে ছুঁতেও পারবে না, কাশ্মীরের এই ধারা যদি বাতিল করে তাহলে আর ক্ষমতায় ফিরতে পারবে না, ক্ষমতায় এসেই 370 ধারা বিলোপ করেছে কেন্দ্রীয় সরকার বলে জানান তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সহ দক্ষিণবঙ্গে টানা 3 দিন ধরে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট ভেসে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা 3 দিন ধরে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট ভেসে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এবছর বর্ষাকাল শুরু হওয়ার পর প্রথম মাস দেড়েক প্রায় অনাবৃষ্টি, তারপর অতিবৃষ্টি। ভারতের বেশ কয়েকটি রাজ্য যখন বন্যার কবলে, উত্তরবঙ্গের বহু জেলা জলের তলায়, তখন দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাবে খরা পরিস্থিতি চলছিল। চাষিদের মাথায় হাত, বর্ষণে ঘাটতি না মিটলে ফসল ফলানো যাবে না। শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গ বর্ষার মুখ দেখল, তবে তাতেও বিপদ। গত শুক্রবার থেকে আজ রবিবার পর্যন্ত টানা বৃষ্টিতে কলকাতার উত্তর, মধ্য ও দক্ষিণে বহু এলাকায় রাস্তাঘাট জল জমে অগম্য। অপেক্ষাকৃত নিচু জায়গাগুলোতে বাড়ির একতলা ডুবে গিয়েছে। ইতিমধ্যে জলে ডুবে ও তড়িতাহত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বিমানবন্দর থেকে শহরে আসার প্রধান রাস্তা VIP রোডের গায়ে কিছু আবাসনের বাসিন্দারা কার্যত জলবন্দী হয়ে আছেন। সেখানে রিক্সা করে শুধু রাস্তা পার হতেই 20 টাকা খরচা পড়ে যাচ্ছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতার পুরসভার উচ্চপদস্থ অফিসারদের নিয়ে শহর ঘুরে জমা জল পাম্প করে তোলা হচ্ছে কিনা দেখেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি বাহিনী তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরেকজনকে গুলি করে আহত করেছে। গাজা থেকে ইসরায়েলের দিকে তিনটি রকেট হামলার কয়েক ঘণ্টা পর এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের অরেগনের পোর্টল্যান্ডে ডানপন্থী ও তাদের বিরোধী পক্ষের সংঘাত এড়াতে পুলিশ শনিবার 13 জনকে গ্রেফতার করেছে। দুই পক্ষের লোকজনই রাস্তায় কংক্রিট ব্যারিকেড দিয়ে সেতু বন্ধ করে দিয়েছিল। এই ছিল বিশ্ব সংবাদে আমার হাতের খবরগুলো আজ।
অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে 1575 কিলোহার্টসে, 190 মিটার ব্যান্ডে এবং সরাসরি ফেসবুক লাইভ পেজে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি না করেই ব্রিটেন যদি ব্রেক্সিট থেকে বেরিয়ে যায় তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে ব্রিটেনের জন্য, এই নিয়ে আমরা কথা বলি নিউ ইয়র্ক নিবাসী অর্থনীতির শিক্ষক ডক্টর শওকত আলীর সঙ্গে। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেছেন টেলিফোনে সরকার কবিরউদ্দিন।
ডক্টর শওকত আলী, বলা হচ্ছে যে বাণিজ্য চুক্তি না করেই ব্রিটেন যদি ব্রেক্সিট ছেড়ে বেরিয়ে যায় তো বেশ বিপত্তি হবে, বিচ্যুতি ঘটবে, ঝামেলা হবে। সানডে টাইমস পত্রিকার মন্তব্য, এটা ব্যাখ্যা করবেন?
জি, এখানে আমরা জানি যে টেরেসা মে প্রাইম মিনিস্টার যখন ছিলেন তিনি অনেকগুলো অ্যাগ্রিমেন্ট করতে চেয়েছিলেন, সেটা ব্যর্থ হওয়াতে তার পার্লামেন্ট থেকে তিনি নো কনফিডেন্স ভোটে সরে যাওয়ার পরে বরিস জনসন নিউ প্রাইম মিনিস্টার। এখন তাদের নিয়ম রয়েছে যে উইথ অ্যাগ্রিমেন্ট উইদাউট অ্যাগ্রিমেন্ট আপনার অক্টোবর 31 তাদেরকে একটা ডিসিশন নিতেই হবে অথবা তাকে ছেড়ে দিতে হবে। এখন যে অ্যাগ্রিমেন্টটা ট্রেসেমা করেছে আপনার সেটা বরিস জনসন পছন্দ করেনি, এখন তার নতুন কোনো লেভারেজ নেই যেটা আপনি ইউরোপিয়ান ইউনিয়নে সে করতে পারে, তাহলে তার হোয়াট ইজ দি ফিউচার হবে। তাতে ধারণা হচ্ছে অনেকের যে তাকে হয়তো বা সরে যেতে হবে প্রাইম মিনিস্টার। ইন দি মেন টাইম আপনার এটাও মনে রাখতে হবে যে জেমস করবিন যে লেবার পার্টির যে লিডার তিনি একটা নতুন প্রস্তাব দিয়েছে যেটা আগে ছিল না কখনো, সেটা হচ্ছে যে আমি ইন্টারিম প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করি, তারপরে দেখা যাক যে ইউরোপের সাথে আমরা কি করতে পারি না পারি, যাতে ইকোনমিক যে বিষয়গুলো সেটা তাদের বিটিসি এর পক্ষে আসে, কিন্তু সেটাতে ওর সম্ভাবনা খুবই কম। অর্থাৎ সবকিছু মিলেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ব্রিটেন একটা খুবই নাজুক অবস্থায় আছে উইথ জেমস করবিন অর উইথ আপনার হচ্ছে বরিস জনসন। সেটা দেখা যাক যে কি হয়। অবশ্য ইকোনমিক ক্ষতি যে কথা আপনি বলেছেন, অলরেডি থাউজেন্ডস অফ বিলিয়ন ডলার তারা লস করেছে গত কয়েক বছরে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে, তো ক্ষতি তো হয়েছেই, তারপরে তাদের আরো বেশি ক্ষতি হবে ইভেন উইদাউট এনি অ্যাগ্রিমেন্ট যদি তারা সরে আসে, মারাত্মক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর ভিতরে ব্রিটিশ পড়বে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই।
জি, বলা হচ্ছে যে ওষুধপত্র, খাদ্য সামগ্রী, জ্বালানি তেলের সরবরাহ এসব ক্ষেত্রে মাস 6 পর্যন্ত বিপত্তি দেখা দেবে এটা যদি ঘটেই, বিকল্প ব্যবস্থা ব্রিটেনের সামনে কি থাকবে বলে মনে হয়?
ব্রিটেনের সামনে এই ধরনের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়গুলো আছে তারা দীর্ঘদিন থেকে বহু বছরের প্রচেষ্টা ইউরোপিয়ান ইউনিয়নকে খাড়া করা হয়েছিল, শুধু তাদের সাথে একটা বিষয় ছিল যে ইউরোপিয়ান কারেন্সি যেটা ইউরো সেটা তারা গ্রহণ করতো না, কিন্তু মিক্সড ভাবে ব্রিটিশ এটা চলতো, আমি নিজেও যে দেখে আসছি পাউন্ড স্টার্লিং ও সেখানে চলতো। এখন তারা যদি কোনো অ্যাগ্রিমেন্ট বাদেই চলে আসে তাহলে আপনি তো স্বাভাবিকভাবেই বলছেন যে এটা বাইলেটারাল অ্যাগ্রিমেন্ট যদি না থাকে, সে ফর এক্সাম্পল যে কথা আপনি ওষুধের কথা বললেন, মেনলি জার্মান মেডিসিনটা ইউরোপে সব থেকে হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট হিসেবে চলে, এখন জার্মান উইদাউট অ্যাগ্রিমেন্ট তাকে দেবে কেন? আর যদি বাইলেটারাল অ্যাগ্রিমেন্ট আপনি করেন তাহলে জার্মান অফকোর্স যে ইউরোপিয়ান রেটে যে অ্যাজ এ মেম্বার হিসেবে যে রেটটা দিত সে রেটটা তো তাকে দেবে না, তারা তো ইউরোপের বাইরে যে কোনো দেশকে এক্সট্রা 35-50% ট্যাক্স এনি গুডস অ্যান্ড সার্ভিসেস বাই আপনার ইউরোপিয়ান লতে, তাদের যে ইউরোপিয়ান যে পার্লামেন্ট আছে সেখানেই পাস করা হয়েছে, এটা যে জয়েন্টলি তারা ইম্পোজ করবে আপনার ফরেন ইম্পোর্টেড গুডস, দিস এ হাই ট্যারিফ এরিয়া। দেয়ারফোর যদি জার্মান থেকে তাদের এই ধরনের কোনো সুবিধা তারা না নিতে পারে তাহলে তাদের অবশ্যই উচ্চ মূল্য দিতে হবে ব্রিটিশকে, সব জিনিস খাদ্য, এগ্রিকালচারাল প্রোডাক্ট, বা অন্যান্য জিনিস যেটা ইস্ট ইউরোপিয়ান থেকেও তাদের দেশে আসতো সেগুলো নিয়েও তারা অনেক ঝামেলায় পড়ে যাবে, এটা এ ব্যাপারে নো ডাউট অ্যাবাউট ইট।
এই যে বিপত্তি বিচ্যুতি এই ঝামেলার আশঙ্কা করা হচ্ছে, বলা হচ্ছে এটা ছ মাস পর্যন্ত চলতে পারে, এবং এই ব্রিটেনের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে, ইউরোপের সঙ্গে আরও সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে এর কোনো প্রভাব নেতিবাচক পড়তে পারে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, এখানে ইউএস গভর্নমেন্টের সাথে তারা চেষ্টা করছে আপনার ব্রিটিশ গভর্নমেন্ট যে কিভাবে যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চলে আসি তাহলে আপনার যুক্তরাষ্ট্র তাদেরকে কিভাবে একটা সলভেজ বা উপকার করতে পারবে। কিন্তু মজার কথা হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যারা বাণিজ্য করে আসছে এই পর্যন্ত তারা ভালো করেই টের পাচ্ছে যে যুক্তরাষ্ট্রের বর্তমান যে ইকোনমিক ট্রেড পলিসি, ইকোনমিক পলিসি, ইন্টারন্যাশনাল ট্রেড পলিসির বিষয়টা কি। সুতরাং এখানে যুক্তরাষ্ট্র তাদের ছাড় দেওয়ার কিছুই নাই, যেখানে তাদের বিগ পার্টনার গুলো ইউরোপিয়ান ইউনিয়নকে তারা ছাড় দিচ্ছেন। আপনি জানেন মাত্র কয়েক মাস আগে ইউরোপিয়ান বিভিন্ন প্রোডাক্টের বিরুদ্ধে তারা ট্যারিফ ইম্পোজ করেছে, এখানে ব্রিটিশকে তারা কি ছাড় দিতে পারে? সেখানে আমি এখানে কোনো বিরাট একটা রে অফ হোপ দেখিনি যেখানে আপনার ব্রিটিশকে, ব্রিটিশ অর্থনীতিকে এরা চাঙ্গা করতে পারে নিতে পারে। আর আমি আগেই বলেছি যে ক্ষতি কিন্তু অলরেডি ধস নেমে গেছে, আর 3-6 মান্থ যে কোনো দেশের একটা এই স্ট্যান্ডার্ড আপনার ইম্পোর্টের যে রিজার্ভ যেটা সেই কারেন্সিটা জেনারেলি 6 থাকে, কারোর 9 থাকে, কারোর 3 মান্থ থাকে। তো এটা 6 মান্থের কথা যেটা বলা হয়েছে যে এটার পরেই তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যদি চলে তাহলে তাদের ইম্পোর্ট অ্যাবিলিটি যেটা ইম্পোর্ট করার ক্ষমতাও কমে যাবে নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ অ্যাগ্রিমেন্ট। তো এখানে যুক্তরাষ্ট্রের যে কথা আপনি বলছেন, যুক্তরাষ্ট্র কিন্তু তাকে এগিয়ে আসতে পারে না, কারণ তার মিত্র অনেক দেশগুলোই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করতে গিয়ে অলরেডি বিপদে রয়ে গেছে। তো আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশকে ইকোনমিক্যালি তেমন কোনো ভায়াবল কোনো সুবিধা দিতে পারবে।
বরিস জনসন সরকার গোপনে বন্দোবস্ত করে রাখার উদ্যোগ নিচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে, বিশেষ করে সানডে টাইমসের ওই খবরে। এবং নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন যে তার পূর্বসূরী টেরেসা মে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে রফা করেছিলেন সেটা নিয়ে পুনরায় আলোচনা শুরু করতে না পারলে অক্টোবরের 31 তারিখেই ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাবে। তো পরিস্থিতি সেক্ষেত্রে কেমন দাঁড়াবে আমাদের এই সাক্ষাৎকারের উপসংহারে মন্তব্য করবেন, বিশ্লেষণ দেবেন?
অবশ্যই এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা ভেরি রিসেন্টলি গত 4-5 বছরে আমরা এটা লক্ষ্য করছি যে ব্রিটিশ যারা রাষ্ট্র পরিচালনায় যারা আসছে তার অত্যন্ত স্থূল বুদ্ধি তারা পরিচয় বারবার তারা দিয়েছে। আমরা ইন দি পাস্ট 100 বছরের ইতিহাস যদি ব্রিটিশ ইকোনমিক ডেভেলপমেন্ট হিস্ট্রি দেখেন আপনি দেখবেন যে তারা ভেরি প্র্যাগম্যাটিক ডিসিশন নিত, অন্যের ক্ষতি হয় হোক কিন্তু তারা সবসময় জিতে যেত। আপনি যদি কলোনিয়াল পিরিয়ড থেকে দেখেন, কিন্তু আনফরচুনেটলি গত 5-7 বছরে আমরা যেটা দেখছি যে তারা সব থেকে নিজেদের পায়ে নিজেরা কিভাবে কোড়াল মারলো এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস আমরা এই ব্রিটিশ গভর্নমেন্টের পলিসি থেকে দেখলাম। সিমিলারলি যুক্তরাষ্ট্রও কিন্তু গত 1-2 বছরে 3-4 বছরে তাদের নিজস্ব বুদ্ধির কারণে, তাদের নিজস্ব মিসগাইডেড পলিসির কারণে ইকোনমিক ধস কিন্তু যুক্তরাষ্ট্রও নেমে গেছে এবং তার ইম্প্যাক্ট কিন্তু ইউরোপ ইনক্লুডিং ব্রিটিশ ইকোনমিতেও সেখানে পড়ছে। সুতরাং আপনি যে আশঙ্কাটা করছেন যে এটা এই ক্ষতিগ্রস্ত শুধু ব্রিটিশ হবে না, কিন্তু ব্রিটিশ ইকোনমির সাথে আরো অনেক ইন্টারন্যাশনাল অনেকগুলো ইকোনমির যে বাইলেটারাল বা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট রয়েছে তাতে সব দেশে কিন্তু মোটামুটি আমি বলতে পারি যে তার একটা প্রভাব পড়বে অ্যাটলিস্ট ফর নেক্সট 5 or 6 years সামথিং লাইক দ্যাট, একটা শর্ট টার্ম আপনার ইম্প্যাক্ট হবে গ্লোবালি ইন অ্যাক্রস দ্য বোর্ড।
জি, আমি জিজ্ঞেস করলাম না, অথচ আপনি হয়তো মনে করছেন যে এই আলোচনাতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আসা উচিত ছিল, এরকম কিছু থাকলে উল্লেখ করবেন?
এটা হচ্ছে যে আমরা, ইট ইজ আমাদের মিসফরচুন আমি বলবো, যে গ্লোবালি যতগুলো বিষয় আমরা এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকান ফরেন পলিসি ইকোনমিক পলিসি দেখছি, আমরা অত্যন্ত সেলফ সেন্টার, যেটা আমরা গত 100 বছরে অর্জন করেছি থ্রু দি স্ট্রাগল। আপনি ইন্ডিপেন্ডেন্স বলেন, আপনারা কাশ্মীরের স্বাধীনতার কথা বলতে পারেন, আপনারা যে ইরান এর সাথে যে এগ্রিমেন্ট হয়েছে, রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে এগ্রিমেন্ট গুলো হয়েছে, আমাদের সাউথ এশিয়ার যে প্যাসিফিক রিমের যে এগ্রিমেন্টটা হয়েছে, আপনার ইউনেস্কোর সাথে যে এগ্রিমেন্ট হয়েছে, এনভায়রনমেন্টাল এগ্রিমেন্ট, যুক্তরাষ্ট্র একতরফা ভাবে সবগুলো নষ্ট করেছে। এটাতে আমার ধারণা হচ্ছে যে আমরা একটা সংঘাতময় বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি। আর ইউরোপের ব্রিটিশটা, তারা, আমি খুবই অবাক হয়েছি, আমি দীর্ঘদিন থেকে এ কথাই বলে আসছি যে ব্রিটিশ গভর্নমেন্ট কখনো, গভর্নমেন্ট ইন জেনারেল ইন টোটো, কখনো তার জনগণের স্বার্থ পরিপন্থী কাজ করে না, এবং সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করছি। এটা কবির ভাই, আমার ধারণা হচ্ছে যে আমরা, আমি গতবার গত কয়েকদিন আগে দেখেন যে ব্রিটিশ আপনার ইন্ডিয়া কিভাবে 70 বছরে একটা বিষয়কে এক কলমের খোঁচায় দিয়ে দেওয়া হলো, যেটা 70 বছর আগে ভারতের যারা প্রতিষ্ঠাতা তারা এটা তৈরি করেছে। তো সবকিছু মিলে ইকোনমিক ফরেন পলিসি ডিপ্লোম্যাটিক যে বিষয়গুলো আমি লক্ষ্য করছি, তাতে আমি দেখছি যে আমরা একটা সংঘাতময় বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি, এবং এতে ইকোনমিক ধস আমাদের সবাই কিন্তু আমরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে অল দি ডেভেলপ কান্ট্রিজ ইনক্লুডিং G20 কান্ট্রিজ। আমরা কিন্তু কেউ কাউকে আর ছাড় দিচ্ছি না, কোনো এগ্রিমেন্টকে আমরা রেসপেক্ট করছি না, আমরা গুড নেবারলি রিলেশনশিপ নিয়ে কথা বলছি না, আমরা সেলফ সেন্টার, এমনকি সেলফ ডিস্ট্রাকশনের জন্য এগিয়ে আমরা যাচ্ছি, এটা আমি বলতে চাচ্ছি।
জি, ডক্টর শওকত আলী, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এবারে শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডম মন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে 100টি দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণে বলেন, যোগদানকারী সকল সদস্য এই মতে সম্মত হয়েছেন যে প্রতিটি মানুষের বিশ্বাসের বিরুদ্ধে সমবেত হওয়ার লড়াইয়ে সে মুক্ত, এবং তাদের নিজস্ব ধর্মীয় মতবাদের শিক্ষা বা তার উপরে বিশ্বাস আনা ঐচ্ছিক কোনো বিষয় নয়, বাস্তবে কি তা নৈতিক দিক দিয়ে অপরিহার্য। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাক বলেন, বিশ্বের বেশিরভাগ অঞ্চল ধর্মপ্রধান হলেও বিশ্বের 80% জনগণ ধর্মীয়ভাবে নিষেধাজ্ঞা আরোপিত অঞ্চলে বসবাস করেন। এসব ধর্মীয় নিষেধাজ্ঞা তুলে দেবার এখনও সময় হয়েছে, যাতে করে ধার্মিক নিপীড়নের লৌহ জাল চিরতরে নিশ্চিহ্ন হতে পারে। USAID বা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রশাসক মার্ক গ্রিন বিশ্বের এমনি কতগুলি স্থানের বর্ণনা করেছেন যেখানে ধর্মীয় অসহিষ্ণুতা এবং নিপীড়ন যথার্থভাবে সরকারি নীতি হয়ে দাঁড়িয়েছে। মিস্টার গ্রিন বার্মায় সামরিক বাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গাদের নিধনের কথা উল্লেখ করেন। ক্রাইমিয়ায় ক্রেমলিন কর্তৃপক্ষ সংখ্যালঘু তাতার সম্প্রদায়ের বিরুদ্ধে নিপীড়ন অব্যাহত রেখেছে। চীন সরকার 2017 থেকে বন্দি শিবিরগুলিতে 10 লক্ষের অধিক উইগর মুসলমান, জাতিগোষ্ঠী কাজাক, কিরগিজ এবং অন্যান্য সংখ্যালঘুদের আটক রেখেছে। প্রশাসক মার্ক গ্রিন বলেন, যারা এতটা নির্যাতন সইছেন, USAID ও অন্যান্যরা তাদের কিছুটা স্বস্তি বা সহায়তা প্রদানে সাহায্যের হাত বাড়িয়েছে। দৃষ্টান্তস্বরূপ আমাদের জেনোসাইড রিকভারি অ্যান্ড পারসিকিউশন রেসপন্স প্রোগ্রাম ইতিমধ্যেই উত্তরাঞ্চলীয় ইরাকের পুনর্বাসন বাবদ $34 কোটি সহায়তা প্রদান করেছে। আমরা আরও 57টি স্থানীয় অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করে যাচ্ছি। 35টি আন্তর্জাতিক সংস্থার 13টি বিশ্বাসভিত্তিক গ্রুপ দুর্গত এসব লোকজনদের জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করছে। আমাদের USAID-এর প্রকল্পসমূহ সম্প্রদায় চালিত এবং পরিচালিত। প্রশাসক গ্রিন লক্ষ্য করেছেন যে বিশ্বের সকল ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতিতে অন্যের প্রয়োজনে সাড়া দেবার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। এবছরের এই মন্ত্রীদের সম্মেলনে আমরা স্বাধীনতার প্রতি আমাদের সহায়তা নিশ্চিত করেছি, যা আমাদেরকে আমাদের সম্প্রদায় তথা দেশগুলিতে আমাদের বিশ্বাসের গুরুত্ব নিয়ে খোলাখুলিভাবে মিলিত হতে এবং কথা বলার সুযোগ এনে দেবে। তবে আমরা এক ধাপ আরো এগিয়ে বলব যে আমরা একে অন্যকে আমন্ত্রণ জানাবো, চ্যালেঞ্জ জানাবো না। বিশ্বের বৃহত বিশ্বাসের মিশনকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা বিশ্বাসী এবং অবিশ্বাসী সকলের জন্য বেঁচে থাকব এবং এক সম্প্রদায় গড়ে তুলব। যাদের কিছুই নেই তাদের পরিধান তথা বস্ত্র আমরা সকলে ভাগাভাগি করে নেব। যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন। আর্থিক সংকটের কারণে যারা ফার্নিচার কিনতে পারছেন না তারা বিনে পয়সায় এখন ফার্নিচার কিনতে পারবেন। সহকর্মী তাহিদুল ইসলামের একটি রিপোর্ট, রিপোর্টটি আমাদের টেলিভিশনে আগেও প্রচারিত হয়েছে।
শোবার খাট, সোফা থেকে শুরু করে ঘরের দেয়ালে ঝোলানোর ছবি পর্যন্ত যুক্তরাষ্ট্রের দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষেরা বিনা পয়সা পেতে পারেন। আর এসব ফার্নিচার যেসব প্রতিষ্ঠান দেয় তাদের একটি হচ্ছে টেক্সাসের হিউস্টন ফার্নিচার ব্যাংক।
আমরা ফার্নিচারগুলো দেই যারা আসলে দারিদ্র্যসীমার, মার্কিন যুক্তরাষ্ট্রের যে দারিদ্র্যসীমা তার নিচে যারা বসবাস করে, যারা একসময় হয়তো কিছুদিন আগেই গৃহহীন ছিল, হোমলেস লোকজন যারা এখন একটা অ্যাপার্টমেন্ট পেয়েছে, কিংবা যাদের বাড়িঘর পুড়ে গেছিলো কোনো কারণে তারা একটা নতুন জায়গায় গেছে, কিংবা এইরকমভাবে যারা রেফিউজি এই দেশে আসতেছে বিভিন্ন দেশ থেকে, যাদের কোনো আসবাবপত্র যাদের নাই, তারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন সংস্থার, বিভিন্ন ধরনের সাহায্য সংস্থার মাধ্যমে আমাদের কাছে সাহায্যের জন্য আসে এবং তাদেরকে আমরা এই জিনিসপত্রগুলো দিই। যারা এখানে সাহায্যের জন্য আসছেন সেই মানুষগুলোকে, সেই পরিবারগুলোকে কোনো পয়সাই খরচ করতে হয় না, এগুলো পুরোপুরি ওনাদের জন্য বিনে পয়সায় যায়। যেই সংস্থাগুলো ওদেরকে নিয়ে আসে তাদেরকে একটা ফি দিতে হয় এখানে আসার জন্য, সেটা ছাড়া আর কোনো কিছু না।
এই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বাংলাদেশি আমেরিকান অলি মোহাম্মদের কাছে জানতে চেয়েছিলাম কিভাবে বিনা পয়সায় তারা এসব ফার্নিচার দিচ্ছেন।
আমরা বিনে পয়সায় দিতে পারি এই জন্য যে আমরা যে সংগ্রহ করি আসবাবপত্রগুলো বিনে পয়সায়, এবং আমরা যে একটা অংশ, যে আসবাবপত্রগুলো আসে তার একটা অংশ আমরা আমাদের রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি করি, এবং 100% বিক্রির পয়সা ফার্নিচার ব্যাংকের অপারেশনের জন্য ব্যবহার করা হয়। এবং সেটা ছাড়াও আমাদের যে ম্যাট্রেস রিসাইক্লিং প্রোগ্রাম এবং ম্যাট্রেস ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো থেকে যে আয়টা হয় সেটাও পুরোপুরিভাবেই ফার্নিচার ব্যাংকের ব্যবহারের পরিচালনার জন্য ব্যবহার করা হয়। এবং সেটার বাইরে আমরা আরও অর্থ সংগ্রহ, বিভিন্নভাবে গ্র্যান্টস লেখা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা, সেগুলো করে আমরা যে এখান থেকে বিনা পয়সায় বিতরণের যে ক্ষতিটা, যে লসটা, সেটা আমরা ওইভাবে পূরণ করি।
অলি মোহাম্মদ জানালেন ঘূর্ণিঝড় হারভিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন অনেক পরিবারকেও তারা বিনা পয়সায় ফার্নিচার দিয়েছেন।
আমরা যে ঘূর্ণিঝড় এবং বন্যা যেটা হিউস্টনে হয়ে গেল, সেই ঘূর্ণিঝড় এবং বন্যার যারা দুর্গত মানুষ ছিল তাদের বেশিরভাগ যে মানুষ কিন্তু তা আবারও গরিব মানুষ, তো এই মানুষগুলোকে সাহায্য করার জন্য আমরা গত 1.5 বছরের একটু বেশি সময়ের মধ্যে প্রায় 3,000 পরিবার আমাদের এখান থেকে এই সমস্ত সোফা এবং সব কিছুই নতুন, এগুলো কোনো কিছু আমরা নতুন কিনে নিয়ে এসেছি, নতুন সোফা, নতুন বিছানা, নতুন ডাইনিং কিচেন টেবিল এবং ড্রেসার এবং চেস্টার ড্রয়ার, নাইট স্ট্যান্ড, এগুলো আমরা প্রায় 3,000 ফ্যামিলিকে অলরেডি দিয়েছি এবং আরও 2,000 ফ্যামিলিকে আমরা দিতে পারবো আগামী 6 থেকে 7 মাস। এই অর্থগুলো আমরা বিভিন্ন গ্র্যান্টসের মাধ্যমে আমরা ম্যানেজ করেছি। এই পরিবারগুলোকে সাহায্য করার জন্য একটা গ্রেটার হিউস্টন কমিউনিটি ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, তারা আমাদেরকে কিছু অর্থ সাহায্য দিয়েছে যেটা আমরা ব্যবহার করেছি এই ফার্নিচারগুলো, এই আসবাবপত্রগুলো কেনার জন্য এবং ব্যবহার, মানে বিতরণের জন্য।
কেবল গরিব মানুষকে বিনা পয়সায় ফার্নিচার দেওয়াই নয়, হিউস্টন ফার্নিচার ব্যাংক স্থানীয় পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আমরা হিউস্টন ফার্নিচার ব্যাংকের যে সোশ্যাল বিজনেস ইনিশিয়েটিভস, সেটার দুটো কাজ আমরা করছি এখানে। সামনের দিকে তো আমরা ফার্নিচার বিক্রি করছি রিটেল স্টোরে, পেছনে আমরা এই জায়গাটায় ম্যানুফ্যাকচারিং করছি, ম্যাট্রেস তৈরি করছি, নতুন ম্যাট্রেস, একদম ব্র্যান্ড নিউ, সব কিছু নতুন করে আমরা প্রতি মাসে 1,200 সেট ম্যাট্রেস তৈরি করতে পারি এখানে। আর এই দিকটাতে আমরা যে ম্যাট্রেস রিসাইক্লিং, হিউস্টন শহরে, গ্রেটার হিউস্টন শহরে প্রতি বছর 10 লক্ষ ম্যাট্রেস রিসাইকেল করা হোক, মানে যেটা ল্যান্ডফিলে চলে যায়, সেই ম্যাট্রেসগুলোকে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সেই ম্যাট্রেসগুলোকে রিসাইকেল করে ল্যান্ডফিলকে পরিবেশ দূষণ যাতে কম হয় তার জন্য আমরা ম্যাট্রেসগুলোকে রিসাইকেল করে ফেলবো এবং আর যাতে ল্যান্ডফিলে না যায় সেগুলো, সেটা আমরা করছি। গত বছর প্রায় 15,000 ম্যাট্রেস আমরা এখানে রিসাইকেল করেছি এবং এই বছর আমাদের লক্ষ্য এটাকে আরও 100 ভাগ বেশি করে 30,000 ম্যাট্রেস আমরা এই বছর রিসাইকেল করব।
আর এখানে যারা কাজ করেন তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কোনো অপরাধের সাজা খেটে জেল থেকে বের হয়েছেন। জেল ফেরত এসব মানুষ জীবিকার জন্য অন্য কোথাও চাকরি না পেলেও হিউস্টন ফার্নিচার ব্যাংকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। উত্তর আমেরিকার দরিদ্র মানুষদের জন্য যুক্তরাষ্ট্রে 80টি এবং ক্যানাডাতে 20টি ফার্নিচার ব্যাংক রয়েছে, যেখান থেকে মূলত দরিদ্র মানুষজন তাদের প্রয়োজনীয় ফার্নিচার ঘরে নিতে পারেন এবং তাও বিনে পয়সায়। আর সেই ফার্নিচার ব্যাংকগুলোর একটি হচ্ছে হিউস্টন ফার্নিচার ব্যাংক। তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, হিউস্টন, টেক্সাস।
হামের মহামারী এখন সারা বিশ্বজুড়ে এবং তাই লক্ষ লক্ষ মানুষ এই রোগে এখন আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য বিজ্ঞান পর্বে লিসা স্লাইনের একটি প্রতিবেদন শুনুন জয়দী দাশগুপ্তের কাছে।
হামের মহামারী এখন সারা বিশ্বজুড়ে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। 2006 সালের পর থেকে এই প্রথম এবছরের প্রথম 6 মাসে হামে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সতর্ক বার্তা জারি করে বলেছে যে সারা বিশ্বজুড়ে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে এই রোগটি যে এক মহামারীর আকার নিয়েছে তার একটা প্রধান কারণ হল যে বর্তমানে খুব কম মানুষই এই মারাত্মক রোগের প্রতিষেধক টিকা নিয়ে থাকেন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে 2006 সালের পর থেকে 2019 সালের প্রথম 6 মাসে হামে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছে। আজকের দিন অবধি হামে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 365,000 এবং 2019 সালের আগস্ট মাস পর্যন্ত এই সংখ্যাটি কিন্তু গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলছে যে প্রতি 10 জনের মধ্যে মাত্র 1 জনের ক্ষেত্রে এই রোগ নথিভুক্ত হওয়ার কারণে আসল সংখ্যাটা কিন্তু আরো অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে যে এযাবৎ কাল অবধি আফ্রিকা মহাদেশে হামে আক্রান্তের সংখ্যা 900% বৃদ্ধি পেয়েছে। এরপর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হামে আক্রান্তের সংখ্যা 230% বৃদ্ধি এবং ইউরোপীয় অঞ্চলে 120% বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রে বলা যায় যে এই রোগের আক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কেননা এই দুটি অঞ্চলে এই রোগে আক্রান্তের সংখ্যা 15% পর্যন্ত হ্রাস করা সম্ভব হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা লক্ষ্য করেছে যে ডোমিনিকান রিপাবলিক অফ কঙ্গো, ম্যাডাগাস্কার এবং ইউক্রেনে সব থেকে বেশি সংখ্যায় মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান ল্যান্ডমেয়ার বলেন, ম্যাডাগাস্কার কিন্তু এই রোগ নিয়ন্ত্রণে কিছুটা সফল হয়েছে। ল্যান্ডমেয়ার বলেন,
As part of a good news, due to a nationwide emergency measles vaccine campaigns in Madagascar, the cases have dramatically decreased.
সুখবর হলো এই যে সারা বিশ্বজুড়ে হামের আক্রমণ প্রতিরোধ করতে যে জরুরি প্রয়াস শুরু করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিগত কয়েক মাসে পূর্ব আফ্রিকার উপকূলে অবস্থিত ম্যাডাগাস্কারে হামের আক্রমণ নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা কিন্তু এখনও যথেষ্ট উচ্চ মাত্রায় রয়েছে। এর মধ্য দিয়ে বোঝা যায় যে এই প্রতিষেধক ভ্যাকসিন অথবা টিকাগুলি কিন্তু রোগের মহামারীর অবসান ঘটাতে এবং স্বাস্থ্য সুরক্ষায় যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে যে এই নিরাপদ অথচ অত্যন্ত কার্যকর টিকাটির 2টি ডোজের সাহায্যে হামের মতো রোগকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব। আর এই সংস্থা একটি সতর্ক বার্তায় জানিয়েছে যে এই রোগের টিকা যারা নিচ্ছেন না তারা কিন্তু গুরুতর অসুস্থতা, অক্ষমতা এমনকি মৃত্যুর ঝুঁকি নিয়ে বেঁচে আছেন। মিস্টার লেনমেয়ার আরও বলেন যে বিভিন্ন কারণে লোকে টিকা নেন না এবং কোনো অবস্থাতেই কোনো একটি বিশেষ কারণ এর জন্য দায়ী নয়। উদাহরণস্বরূপ তিনি বলেন যে অনেক ক্ষেত্রে টিকাদান বিরোধী আন্দোলন এবং ভুল তথ্যের কারণে বিশেষ কিছু সম্প্রদায় এবং দেশ এই হামের টিকা নিতে রাজি হন না। তিনি বলেন,
More important is also the access to healthcare services, the access to drugs, to quality healthcare.
সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবামূলক ব্যবস্থায় প্রবেশাধিকার, বিভিন্ন ধরনের ওষুধের সহজলভ্যতা, উচ্চ মানসম্পন্ন স্বাস্থ্যসেবা, এগুলি পাওয়াটা অত্যন্ত জরুরি। এছাড়াও অনেক সময় এর জন্য দায়ী থাকে বিভিন্ন ধরনের সংঘাত অথবা বাস্তুচ্যুত লোকজনজনিত সমস্যা। সুতরাং এই যে টিকা না নেওয়ার প্রবণতা, এটা কিন্তু একটি কারণের জন্য অথবা বিভিন্ন কারণের সংমিশ্রণেই হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানাচ্ছে যে বেশ কয়েকটি দেশে আবাল বৃদ্ধ বনিতার মধ্যে অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধা, শিশু, কিশোর, যুবক যুবতী সবার মধ্যে এই হাম ছড়িয়ে পড়ছে। সুতরাং হামের প্রতিষেধক টিকা সবার ক্ষেত্রে সময় মতো নেওয়া হচ্ছে কিনা সেটাই নিশ্চিত করার জন্য অনুরোধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুরু করছি রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান। পটোম্যাক তীরের কথা শোনাতে, পদ্মাপাড়ের গঙ্গাপাড়ের দর্শক শ্রোতাদেরকে জানাতে শুরু করছি পটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি পশ্চিমবঙ্গীয় মানুষজন প্রবাস জীবনে নানান ধরনের উৎসব আয়োজনের মধ্যে দিয়ে দেশে কাটিয়ে আসা জীবন, অতীত স্মৃতিচারণের রোমন্থনের বন্দোবস্ত করে থাকেন নানান বিভঙ্গে, নানান ঢঙ্গে, প্রকরণে। এমনি সব আয়োজন ব্যক্তি উদ্যোগে, পারিবারিক ভিত্তিতে, সংস্থা সংগঠনের আঙ্গিকে আয়োজিত হয়ে থাকে। বাংলাদেশের হিরণ চৌধুরী ও তাঁর দক্ষিণ ভারতীয় জীবন সঙ্গিনী করুণা মাঝে মধ্যেই, বা বলা চলে প্রায় প্রায়ই, নিজেদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেন, লোকজনের আপ্যায়ন করেন নানান খাদ্যের উপকরণে, পরম সৌজন্য আর আন্তরিকতায়, এবং সেই সঙ্গে বাংলাদেশ ভারত থেকে আসা কোনো শিল্পীর সঙ্গে অতিথি অভ্যাগতদের পরিচয় করিয়ে দেন। শিল্পীর শিল্পকর্ম, বিশেষ করে সঙ্গীত প্রতিভার সঙ্গে অভ্যাগতদের মেলবন্ধন করিয়ে দেন, গান শোনান তাঁদের। হিরণ করুণা বাসভবনে এরকম সঙ্গীত সন্ধ্যা প্রায় প্রায়ই হয়ে থাকে। এমনি একটি অনুষ্ঠান কদিন আগেই হয়ে গেল। এবার শিল্পী ছিলেন রবীন্দ্রসঙ্গীতের গায়িকা বাংলাদেশের মেহনাজ হুসেন। মেহনাজ হুসেন অনেক দিন ধরেই গান গাইছেন, প্রধানত রবীন্দ্রনাথের গান। বেতার, টেলিভিশন ছাড়া অনুষ্ঠানাদিতে, মঞ্চে, দেশে বিদেশেও বহুবার গানের ডালি সাজিয়ে হাজির হয়েছেন মেহনাজ, যেমন সেদিনও হাজির হয়েছিলেন করুণা হিরণ বাসভবনে।
আশির দশকের প্রথম ভাগে ভয়েস অফ আমেরিকার চাকরি নিয়ে ঢাকা থেকে এসেছিলাম যখন, তখন ভয়েস অফ আমেরিকার বিশেষ এক নিউজরুম সংবাদদাতার রিপোর্টের বাংলা অনুবাদ প্রায় করতাম আমি, আমরা সবাই। প্রায় সব বিষয়ই লিখতেন ওই সংবাদদাতা নিউজরুম থেকে, এবং ভয়েস অফ আমেরিকার তখনকার দিনের প্রায় চল্লিশোর্ধ্ব সার্ভিসের সকলেই ওইসব রিপোর্ট প্রচার করত। এই কদিন আগে প্রায় কিংবদন্তি ওই সংবাদদাতা প্রয়াত হয়েছেন 91 বছর বয়সে। নাম তার ফিলোমেনা জুরি। ফিলোমেনা জুরির জন্ম হয়েছিল পেনসিলভেনিয়ার নিউকাসলে 1927 সালের 28 নভেম্বর। ইউনিভার্সিটি অফ মিজোরিতে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন তিনি। ভার্জিনিয়া রাজ্যের পুলাস্কি ও রনকিতে সংবাদপত্রের রিপোর্টার হিসেবে পেশা জীবনের শুরু। ভয়েস অফ আমেরিকায় যোগ দিয়েছিলেন 1961 সালে। প্রেসিডেন্ট নিক্সন, প্রেসিডেন্ট ফোর্ড, প্রেসিডেন্ট কার্টারের সময়ে হোয়াইট হাউস থেকে রিপোর্ট পাঠিয়েছেন নিয়মিত হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে। 1988 সালে ভয়েস অফ আমেরিকার এডিটর ইন চিফ হয়েছিলেন তিনি, এবং ওই পদেই বহাল ছিলেন 1989 সালে অবসর গ্রহণের আগে পর্যন্ত। আমরা ফিলোমেনা জুরির বিদেহী আত্মার প্রতি বিনয় নম্র শ্রদ্ধা জানাচ্ছি। রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা এ পর্যন্তই। আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিন। সালাম, নমস্কার, শুভরাত্রি।
আর এবারে আসুন ক্রীড়াঙ্গনের খবর শোনা যাক আহসানুল হকের কাছে।
ধন্যবাদ। আজকে খেলার খবরে রয়েছে ক্রিকেট, এবং আমরা জানি যে লর্ডসের মাঠে চলছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার টেস্ট ম্যাচ। সেখানে ইংল্যান্ড প্রথম এবং দ্বিতীয় ইনিংসে করেছে যথাক্রমে 258 এবং 5 উইকেটে 258 রান করে ডিক্লেয়ার করেছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে 250 এবং দ্বিতীয় উইকেটে তারা দ্বিতীয় ইনিংসে তারা এখন 3 উইকেট হারিয়েছে 78 রান। খেলা বেশ জমে উঠেছে। অস্ট্রেলিয়ার প্রয়োজন 189 রান, হাতে আছে 7টি উইকেট, কিন্তু খেলা শেষ হওয়ার আর মাত্র খুব বেশি সময় বাকি নেই। আজকে পঞ্চম দিনের খেলা, সুতরাং এখন অস্ট্রেলিয়ার কাজ হচ্ছে টিকে থাকা। এই টেস্ট ম্যাচ ড্র করতে হলে 189 রান করা সম্ভব হবে কি না সেটা জানার জন্য এখন আমরা যাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু আপনার কাছে। ইউসুফ ভাই, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এই টেস্ট ম্যাচ কোন দিকে যাচ্ছে?
ওয়ালাইকুম
সালাম।
আপনার অস্ট্রেলিয়া তো এই টেস্ট জিততে পারবে না, কারণ যে টোটাল আছে সেই টোটালটা এই উইকেটে ইটস নেক্সট টু ইম্পসিবল। সো অস্ট্রেলিয়া ইজ বেসিক্যালি ব্যাটিং টু সার্ভাইভ। এরা কোন রকমে ম্যাচটা যদি ড্র করতে পারে তাহলে দে আর স্টিল ওয়ান আপ ইন দ্য সিরিজ, থার্ড টেস্টে যাবে স্টিল লিডিং ওয়ান আপ। এবং ইংল্যান্ডের যে সিচুয়েশন আছে, ইংল্যান্ডকে এই ম্যাচটা টু কাম ব্যাক ইন টু দি অ্যাশেজ সিরিজ দে নিড টু উইন। উইকেটের যে কন্ডিশন, উইকেটটা ভেঙে গেছে, ইটস টেকিং টার্ন, বাউন্স ইজ আনপ্রেডিক্টেবল। এবং জ্যাক লিচ দেখলাম আমরা যে টি এর প্রথম ওভারে সে উইকেট পেল, তারপরে আপনার অন্য সাইডে আছে জেফ্রি আর্চার এন্ড ক্রিস ব্রডে, যে ইংল্যান্ডের যে ফাস্ট বোলিং অ্যাটাক, এইটা অন দিস পিচ ইজ লিথল। সো অস্ট্রেলিয়াকে সমস্যা হচ্ছে যদি ইংল্যান্ড যদি আর 2 উইকেট যদি মনে করেন নেক্সট 5 ওভারের, আমার মনে এখন 24 ওভারের মতন বাকি আছে, ইফ ইংল্যান্ড ক্যান টেক 2 মোর উইকেটস উইদিন দ্য নেক্সট 5-6 ওভার্স, তাহলে কিন্তু ইংল্যান্ডের জেতার সম্ভাবনা খুবই ভালো। এবং স্টিভ স্মিথ নাই, মনে রাখবেন স্টিভ স্মিথ ইজ নট ইন দ্য সাইড। এবং অস্ট্রেলিয়া কিন্তু আমরা দেখেছি 3টা ইনিংস সোফার খেলেছে প্রথম টেস্টে এবং এই টেস্টে, স্টিভ স্মিথই আপনার অস্ট্রেলিয়াকে বাঁচিয়ে রেখেছে এবং ম্যাচ টেস্ট ম্যাচ জিতিয়েছে। তো কাজেই I will still say the England is still favorites to win this test, but Australia can fight and they can somehow survive and go still one up in the third test.
এখানে বলা প্রয়োজন যে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আমরা দেখলাম যে স্টোকস 115 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন, 115 রান করে তিনি অপরাজিত ছিলেন, সেটা একটা উল্লেখ করার মতো বিষয় ছিল।
ডেফিনেটলি আমি যেটা মনে করি, দেখেন যেটা সবচেয়ে সিগনিফিক্যান্ট ইংল্যান্ডের সেকেন্ড ইনিংস এর ব্যাটিং এ হয়েছে সেটা হচ্ছে স্টোকস এবং বাটলার, ওরা আজকের ফার্স্ট আওয়ারটা সার্ভাইভ করেছে। ওইটা কিন্তু ওদের মেইন টার্গেট ছিল যে সামহাও দে উইল হ্যাভ টু সার্ভাইভ দ্য ফার্স্ট আওয়ার, এবং যখন এটা সার্ভাইভ করে গেছে এবং ধরেন একটু একটা সার্টেন স্কোরে এসেছে, তখন কিন্তু ব্রায়ান স্টোকস আপনার তার নর্মাল খেলা খেলেছে, হি এক্সপ্লোডেড এবং হি টুক দ্য গেম আউট অফ অস্ট্রেলিয়াস হ্যান্ড, সো ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট ইনিং আপনার, যেখানে উইকেটে আপনার সমস্যা ছিল ওই উইকেটে সে ব্রিলিয়েন্ট ব্যাটিং করেছে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে কিন্তু স্মিথ সর্বোচ্চ 92 রান করেছেন তার দলের পক্ষে।
অ্যাবসলুটলি, আফটার স্মিথ যখন ব্যাটিং করেছে তখন তো উইকেট আরো ডিফিকাল্ট ছিল, সো স্মিথ একটা অসাধারণ প্লেয়ার আপনার, এখন আমার মনে হয় টেস্ট ক্রিকেটে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে হি ইজ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান। ওকে আমরা যা ব্যাটিং করতে দেখেছি সারা শুধু ইংল্যান্ডের টিম না, দ্য এন্টায়ার নেশন অফ ইংল্যান্ড, ওদের মেইন ডিবেটই চলছিল যে স্মিথকে কিভাবে আউট করা যায়। দেখেন শেষ পর্যন্ত স্মিথকে কিন্তু আউট করলো মাথায় আপনার বল লাগিয়ে কনকাশনে করে, দ্যাটস হাউ দে গট হিম আউট, এবং স্মিথ কিন্তু ইজ নট প্লেইং ইন দিস টেস্ট ম্যাচ, এবং থার্ড টেস্টেও কিন্তু সে খেলতে পারবে না। সো স্মিথ ইজ সামবডি হু ইজ মানে ইররিপ্লেসেবল ফর দিস অস্ট্রেলিয়ান সাইড।
নিশ্চয়ই আমাদের আজকের এই খেলার খবরে আরো রয়েছেন ঢাকা থেকে দিলু খন্দকার। ইসুফ ভাই, আপনার সাথে আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নতুন কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোর নাম চূড়ান্ত করা হয়েছে, এবং তিনি 2013 সাল থেকে 17 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2012 সালে তিনি দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছিলেন, এবং তারপর 2013 থেকে তিনি ছিলেন মূল কোচ, এবং তার আগে গ্যারি কার্স্টেন ছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ দলে কোচদের মধ্যে তাহলে রাসেল ডোমিঙ্গো তিনি হচ্ছেন প্রধান কোচ, কিন্তু এছাড়াও রয়েছেন ব্যাটিং কোচ হিসেবে ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ হিসেবে রায়ান কুক, বোলিংয়ের দায়িত্বে আছেন শার্ল ল্যাঙ্গাভেল্ট যিনি দক্ষিণ আফ্রিকার, এবং ভিটোরি তিনি প্রথম 100 দিনের জন্য স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। এই হচ্ছে অবস্থা। এছাড়াও রয়েছেন ট্রেনার হিসেবে মারিও ভিল্লাভারায়ন, শ্রীলঙ্কার পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে রয়েছেন ভারতের শ্রীনিবাস চন্দ্রশেখরন। এই রকম একটা বড় একটা কোচের দল, কিন্তু সেটা বাংলাদেশ দলের জন্য কতটা সুসংবাদ বই নিয়ে আসবে বলে মনে হয় ইসুফ ভাই?
দেখেন বাংলাদেশের কর্মকর্তারা যারা আছেন, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন, ওরা যে ধরনের মুভ করেন, বিলিভ মি আমার কাছে এটা হাস্যকর মনে হয়। কারণ আমরা দেখেন যখন, আমি তো এখনো বুঝলাম না যে স্টিভ রোডসকে কেন সরানো হয়েছে বাংলাদেশ কোচ। আমি কোচ তো আপনার সবাই ভালো কোচ হয়, কারণ দে আর অল এক্সপিরিয়েন্সড, তারা সবাই ইন্টারন্যাশনাল সাইডদের সঙ্গে জড়িত থাকে, দে আর অল বেসিকলি গুড কোচেস। কোয়েশ্চেন ইজ, একটা কোচের কিন্তু সাকসেস ডিপেন্ডস অন দি হোস্ট অ্যাডমিনিস্ট্রেশন। আপনি যেই দলে সে কোচ হয় এবং ওই দলের থেকে যদি তারা, ইফ দে ডোন্ট গেট দ্য কোঅপারেশন, আর যদি মেইন যেটা জিনিস বাংলাদেশের যেটা সমস্যা হচ্ছে সামথিং লাইক পাকিস্তান, যখন কিছু হয় উই ফায়ার দ্য এন্টায়ার কোচিং স্টাফ, দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট থিং টু ডু। ইউ আর নট লুকিং অ্যাট ইউর সেলফ ইন দ্য মিরর অ্যান্ড আইডেন্টিফাইং ইউর ওন ইন্টারনাল প্রবলেমস। বাংলাদেশের যেটা টক্সিসিটি, উই হ্যাভ টু সুইপ দ্যাট, আমরা করি কি, আমাদের যত ময়লা আছে আমরা কার্পেটের নিচে সুইপ করে রেখে দিই, উই হ্যাভ টু ক্লিন আওয়ার ওন হাউস। আমাদের এখানে অনেক সমস্যা আছে ইন্টারনালি, সো দ্যাট হ্যাজ টু বি ক্লিন। আপনি কোচটাকেই আনেন, কোচের পারফরমেন্স ডিপেন্ডস অন দি হোস্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য প্লেয়ার্স। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি আই ওয়াজ লিসনিং টু নাসের হোসেনের ইন্টারভিউ। নাসের হোসেনকে জিজ্ঞেস করলো যে তুমি যখন ক্যাপ্টেন ছিলে, ইউ কেম আন্ডার কোচ ওয়াজ ডানকান ফ্লেচার, ডানকান ফ্লেচার কিন্তু তার থিঙ্কিং ওয়াজ টোটালি ডিফারেন্ট, Nasser Hussain did not know anything about Duncan Fletcher and how he was going to relate. But ওরা একটা কথা বললো, that the one thing that Duncan Fletcher demanded is loyalty. Without loyalty, he could not accept anybody. And that is exactly what the coach requires from the Bangladesh administration. There must be loyalty. And Captain Nasser Hussain chilo, but Nasser Hussain said, I had the last say, I had the final say. But there was no compromise with loyalty.
চমৎকার। দিলু ভাই, আপনি বাংলাদেশে কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর যে নিয়োগ, সে সম্পর্কে দিলু ভাই আপনার কি মূল্যায়ন?
ঠিক যেটা ইসুক বাবু ভাই বললেন, যে কোচ সবাই কিন্তু খুবই এক্সপিরিয়েন্স, তাদের নিজেদের ক্যারিয়ারটার জন্যই তারা কিন্তু ভালো কোচিং করবেন, এটাই স্বাভাবিক, এটাই তাদের, কারণ তারা যখন যে দলের দায়িত্ব পান তাকে নিয়ে ভালো পছন্দ করলেই কিন্তু তার বেটার অপশনটা তৈরি হবে, এটা সবার বেলাতেই তাই। যেমন স্টিভ রোডসের ব্যাপারেও তাই, তিনি কিন্তু যেটা করেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য, তিনি কিন্তু একটা বেটার কোচ হিসেবে তার অভিজ্ঞতাটা প্রমাণ করেছেন। কিন্তু এই রাসেল ডমিঙ্গোর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কিন্তু রাসেল ডমিঙ্গো বেসিক্যালি কিন্তু বাংলাদেশ দলের একাডেমি এবং এ দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন, এবং তার প্রথম আবেদনটা কিন্তু ছিল তাই একাডেমি এবং এ দলের দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন। বাট হঠাৎ করেই কিন্তু তিনি মূল কোচ হয়ে গেছেন, যাক সেটা পরে ব্যাপার। এখন তাকে দু বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, 21 অগাস্ট তিনি ঢাকায় পা রেখে দায়িত্ব তুলে নেবেন। তার আগে কালকের থেকে বাংলাদেশ দলের অনুশীলন কমিশনিং ক্যাম্প শুরু হচ্ছে, আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট এবং জিম্বাবুয়ে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 ট্রাই নেশনের জন্য, এবং কালই এটা শুরু হচ্ছে। প্লেয়াররা অনেকেই প্র্যাকটিসে নেমে গেছেন, বিশেষ করে তাসকিন আহমেদ কুইক বোলার এবং মাহমুদুল্লাহ রিয়াদাস, তারা রাসেল ডমিঙ্গোর ব্যাপারে কমেন্টস করেছেন যে তার যে ব্যাকগ্রাউন্ড সেটা ভালো আমরা শুনেছি। আমরা মনে করি আমাদের যে ভুল ত্রুটিগুলি সাম্প্রতিককালে হচ্ছে সেটা হচ্ছে তাকে দিয়ে আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ ওয়ানডে ক্রিকেটে আমরা একটা ভালো জায়গায় রয়েছি, টেস্ট আর টি-20তে হয়তো তার টিপস আমাদেরকে আরো বেশি শানিত করবে। তার প্রথম পরীক্ষাটাই কিন্তু হবে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ, এবং সেখানে অবাক হলেও সত্যি যে আমাদের মাশরাফি বিন মুর্তজা কিন্তু হঠাৎ করে টি-20 থেকে অবসর নিয়েছেন এবং টেস্ট খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই মাশরাফি বিন মুর্তজাকেও কিন্তু টি-20 এবং টেস্ট দলের জন্য নির্বাচকরা বিবেচনা করেছেন, তাকে ডেকেছেন, এবং তার অবসর নিয়ে অনেক কথা হয়েছিল। বোর্ড প্রেসিডেন্ট খোলামেলা জানিয়ে দিয়েছেন যে মাশরাফি আপাতত 2 মাসের একটা সময় চেয়েছেন। বাংলাদেশে ক্রিকেট বলি ফুটবল বলি, এখানে এই জিনিসটা খুবই অবাক করা বিষয় যে বড় তারকা ক্রিকেটার যেমন মিনহাজুল আবেদিন, নান্নু, আকরাম খান, আমিনুল ইসলাম, বুলবুল, এরা কিন্তু কেউ মাঠ থেকে অবসর নিতে পারেননি। এই জিনিসটা রেওয়াজ তো বাংলাদেশের ক্রিকেটে খুবই একটা উপেক্ষিত বিষয়, যেমন মাশরাফি অবসরটা নিয়ে তিনি ওয়ার্ল্ড কাপের পরে বলেছেন তিনি এখনো ভেবে দেখেননি তিনি কি করবেন, এবং তিনিও তাকে প্রেসিডেন্ট তাকে বলেছেন, তিনি বলেছেন 2 মাস পরে তিনি জানাবেন যে তিনি কখন অবসর নেবেন।
ধন্যবাদ দিলু ভাই। খুব সংক্ষেপে ইউসুফ ভাই আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ দল জিম্বাবুয়ে আফগানিস্তানের চাইতে তো বিভিন্ন রকম র্যাঙ্কিং এ উপরে আছে, বিশ্বকাপের পর বাংলাদেশের জন্য এই দুটি দলের সাথে ট্রাই নেশন সিরিজ এবং টেস্ট ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ? 30 সেকেন্ড।
না দেখেন, বাংলাদেশ দল কেন, যে কোনো দল যে কোনো সিরিজই খেলি, প্রত্যেকটা সিরিজ ইজ ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশ দল আপনার র্যাঙ্কিং এ এদের থেকে উপরে আছে, বাট আফগানিস্তান ইজ কেপেবল অফ কজিং আ সারপ্রাইজ, সো উই হ্যাভ টু প্লে সিরিয়াস ক্রিকেট, আমাদের সিরিয়াস ক্রিকেট খেলতে হবে, আমাদেরকে সিরিজ জিততে হবে, দ্যাটস ইট।
অনেক ধন্যবাদ ইউসুফ ভাই। দেখা যাক বাংলাদেশ এবং ট্রাই নেশন সিরিজে জিম্বাবুয়ে আফগানিস্তানের সাথে খেলা কোন দিকে গড়ায়, এবং সেই সাথে দিলু ভাই আপনাকেও অনেক ধন্যবাদ, ইউসুফ ভাই আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ।
এই ছিল খেলার খবর।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সংবাদ পড়ে শোনাচ্ছেন সেলিম হুসেন।
ধন্যবাদ। বিশ্ব সংবাদের সংক্ষিপ্ত আকারের প্রথমেই শোনাচ্ছি ভারতের একটি খবর। রবিবার উত্তরপ্রদেশের সাহারানপুরে দুষ্কৃতকারীদের গুলিতে খুন হলেন এক সাংবাদিক এবং তাঁর ভাই। উত্তরপ্রদেশের প্রথম সারির হিন্দি সংবাদপত্রে কাজ করতেন ওই সাংবাদিক। মদ মাফিয়া চক্রের সঙ্গে বিরোধের জোরেই সাংবাদিক খুন হয়েছেন, বিরোধের জেরেই সাংবাদিক খুন হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। বিষয়টি নিয়ে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
উত্তরপ্রদেশের প্রথম সারির হিন্দি সংবাদপত্রে কাজ করতেন ওই সাংবাদিক। নিহত সাংবাদিকের নাম আশিস জানওয়ানি। পুলিশ সূত্রের খবর, একদল দুষ্কৃতীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আশিস ও তার ভাই। এরপর আচমকায় তাদের দুজনকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় আশিসের ভাইয়ের, হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাংবাদিক আশিসের। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আশিস। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন আগেই সাংবাদিকতার সূত্রে মদ মাফিয়া চক্রের সঙ্গে আশিসের বিরোধ তৈরি হয়, বারবার খুনেরও হুমকি দেওয়া হয় ওই সাংবাদিককে। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন আশিস। স্থানীয়দের অভিযোগ, এরপরেও কোনো পদক্ষেপ করেনি প্রশাসন, আর তার ফলেই প্রাণ হারাতে হলো তাকে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সাহারানপুরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পুলিশ জানায়, খুনে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে, আপাতত তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ প্রশাসন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া হাজারাদের এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় 63 জন নিহত এবং 183 জন আহত হয়েছেন। ইসলামিক স্টেটের আফগান শাখা হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি ঘটনা নিশ্চিত করে বলেছেন, নিহত এবং আহতদের অনেকেই নারী ও শিশু। হংকংবাসীদের গণতন্ত্রের আন্দোলন 11 সপ্তাহে পড়ল। রবিবার প্রবল বৃষ্টির মধ্যেও হংকংয়ে বিক্ষোভ হয়েছে বিভিন্ন রাস্তায়। হংকংয়ের ওপর চীনের নিয়ন্ত্রণ শিথিল করবার দাবি তোলেন তারা। সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট নামের একটি সংগঠন গোটা আন্দোলনটির নেতৃত্বে রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনী 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরেকজনকে গুলি করে আহত করেছে। গাজা থেকে ইসরায়েলের দিকে 3 রকেট হামলার কয়েক ঘণ্টা পর এই ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের অরেগনের পোর্টল্যান্ডে ডানপন্থী এবং তাদের বিরোধী পক্ষের সংঘাত এড়াতে পুলিশ শনিবার 13 গ্রেফতার করে। দুই পক্ষের লোকজনই রাস্তায় কংক্রিট ব্যারিকেড দিয়ে রাস্তা এবং সেতু বন্ধ করে দেয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় স্থানীয় অস্ত্র, এগুলোর মধ্যে রয়েছে রড, ক্ষতিকর স্প্রে, ঢাল সহ অনেক কিছু। পোর্টল্যান্ড মেয়র টেড হুইলার বলেছেন, দেশব্যাপী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের প্রভাব এবং ভীতির কারণেই এই ঘটনা ঘটল। টেক্সাসের এলপাসোয় গুলির ঘটনায় নিহতদের শেষকৃত্যানুষ্ঠানে লস এঞ্জেলস সহ বিভিন্ন স্থান থেকে অংশ নিতে আসেন হাজার হাজার মানুষ, তাদের অনেকেই অপরিচিত। কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে 500,000 বেশি রোহিঙ্গা শিশু জীবন রক্ষাকারী কোনো শিক্ষা পাচ্ছেন না, যাদের ভবিষ্যৎ জীবনের বাস্তবতা এবং কঠিন সময়ের জন্য লাগতে পারে। রোহিঙ্গা শরণার্থী শিবিরে ওইসব শিশুদের ভবিষ্যৎ ম্লান। মানবেতর অবস্থায় 2 বেশি সময় তারা শিবিরে বসবাস করছে। 2017 সালের 25 আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষের হাত থেকে জীবন রক্ষার জন্য 7,45,000 রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আসে। ইউনিসেফ তাদের রিপোর্টে এই মত দিয়েছে যে 2,500,000 মতো রোহিঙ্গা শিশু যাদের বয়স 14 থেকে 14 বছরের নিচে তারা অনানুষ্ঠানিক শিক্ষা পাচ্ছে, কিন্তু 25,000 শিশু কোনো শিক্ষাই পাচ্ছে না। ইউনিসেফের আরেক রিপোর্টে বলা হয়, বয়সন্ধিতে থাকা শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
আমাদের সন্ধ্যা অধিবেশন আজ এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত। ফেসবুক লাইভ সম্প্রচারে ছিলেন সাইফুল আলম মাসুদ, আর প্রকৌশলে ছিলেন জিয়াজাং চ্যাং। আগামী অনুষ্ঠানে যোগ দেবার আমন্ত্রণ জানিয়ে আমি ইজাজ বেন হিউসেন
এবং আমি সেলিম হোসেন
এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.